নিশ্চয়ই মনে আছে আত্মাবন্দী জাদুর কথা। হ্যাঁ, আজকে আমরা নিয়ে এসেছি আত্মাবন্দী জাদুর দ্বিতীয় পর্ব।
কিরে ভাই, চলুন ফার্স্ট পার্টে কি ছিল
না পারিয়ে
কখন গেল?
ভয় রাজ্যে হারাতে গিয়ে পথ হারিয়ে ফেলছেন না তো? জি হ্যাঁ, সবার সাথে আপডেটেড থাকতে এক্ষুনি সাবস্ক্রাইব করে দিন আর ঘন্টা বাজিয়ে দিন।
ওয়েলকাম ব্যাক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলেই আছি। আজকে নতুন আরো একটা এপিসোড নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে, এবং আমাদের আজকের এপিসোডের নাম হচ্ছে অঝরা পাগলের ভাগ্য বদল। এইখানে একজন মানুষের কথা আমরা বলবো যিনি বিভিন্ন মানুষকে উপকার করতে চান, তবে উপকার করার সময় তিনি বলেন যেই মানে কোন শর্ত ঠিক এটা না, মানে তাদেরই উপকার করেন যারা সেই উপকারটা নিতে পারে। সবার কিন্তু ভাগ্যে সব ধরনের মানে সবার জীবনে যে সৌভাগ্য আসবেই এমন কিন্তু কোনো ব্যাপার না। মানে ধরেন যে কেউ একজন আপনাকে একটা জিনিস দিল কিন্তু আপনি সেটা রাখতে পারলেন না, তাহলে সেই জিনিসটা গ্রহণ করার ফলে কিন্তু আপনার ভাগ্যের কোনো পরিবর্তন ঘটবে না। সেইরকমই একটা ঘটনা, এবং সেইরকমই একটা ঘটনা ঘটেছিল আমাদের এই ঘটনায়। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং উপভোগ করবেন প্রত্যেকটা মুহূর্ত। আমাদেরকে অনেকেই আজকে কমেন্ট করছেন, সেই কমেন্টগুলো আমরা পড়ব। যেমন আমি দেখতে পাচ্ছি নয় নাইম আমাদের কমেন্ট করেছেন, ফয়সাল আহমেদ আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি রকি রাজভর, আমাদের সঙ্গে আছেন এমডি ফয়সাল ইসলাম, আমাদের সঙ্গে আছেন ফয়সাল আহমেদ, সিয়াম আমাদের সঙ্গে আছেন, আছেন আলামিন মাইমন সিং থেকে, এছাড়াও আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি অনেকেই, নাজমুল হাজাত আপি আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি রফি ইসলাম, আমাদের সঙ্গে আছেন সুজন, আমাদের সঙ্গে আছেন নাজমুল, আমাদের সঙ্গে আছেন মোহাম্মদ, আমাদের সঙ্গে আছেন মোহাম্মদ হাসিম ইসলাম, আমাদের সঙ্গে আছেন আফরুজ, এছাড়া আমাদের সঙ্গে আছেন আনিস সহ আরো অনেকে। থ্যাংক ইউ সো মাচ আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা ঘটনায় যাব এবং প্রথম থেকে শেষ পর্যন্ত আশা করছি শুনবেন। আপনারা সবাই জানেন যে এই ফেব্রুয়ারিতে আমাদের আমরা হচ্ছে আসলে ছয় বছরে পদার্পণ করব, এবং ছয় বছর উপলক্ষে আমাদের বিশেষ প্ল্যান রয়েছে। আমরা চাই আমরা 2 মিলিয়নের একটা বিশাল পরিবার হব। এখনো পর্যন্ত যারা আপনারা সাবস্ক্রাইব করেনি, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে ফেলবেন, এবং অবশ্যই বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না টু গেট অল দ্য নোটিফিকেশনস। চলুন হারিয়ে যাই ভয়ের রাজ্যে, আশা করছি প্রতিটা মুহূর্ত ভয়ঙ্কর ভালো কাটবে আপনাদের। চলুন শুরু করা যাক।
ভয়ের আরেক নাম ভূত ডট কম উইথ রাসেল।
আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। প্রিয় রাসেল ভাই, আশা করি মহান আল্লাহ তাআলার রহমতে আপনি ভালো আছেন। আমি ভূত ডট কমের একজন নিয়মিত শ্রোতা। আমি 2012 সাল থেকে আপনাদের সাথে আছি। এটিই আপনার কাছে লেখা আমার প্রথম ইমেল। আমার লেখালেখির অভ্যেস নেই, তাই লেখায় কোনো প্রকার ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। প্রথমেই আমি আমার পরিচয় দিয়ে নেই। আমার বাসা বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলার সিও অফিস এলাকায়। আমার নাম ইমরান ছদ্মনাম। আমি পেশায় একজন সফটওয়্যার ডেভেলপার। আজ যে ঘটনাটি আমি শেয়ার করব সেই ঘটনাটি ঘটেছে আমার বাবার সাথে। আমার বাবার নাম রাজ্জাক ছদ্মনাম। তিনি 1996 সালে স্ট্রোকে মারা যান। আমার বাবা যখন মারা যান তখন আমার বয়স ছিল মাত্র 3 বছর। ঘটনাটি আমার মায়ের মুখ থেকে শোনা। ঘটনাটিকে আমি আসলে কোনো ভৌতিক ঘটনা বলবো না, কিন্তু এটি আমার বাবার সাথে ঘটে যাওয়া এক আশ্চর্যজনক ঘটনা। কথা না বাড়িয়ে মূল ঘটনায় যাচ্ছি। ঘটনাটি 80 দশকের কোনো এক সময়ের। আমার মা সময়টি ঠিকভাবে বলতে পারেননি। আমার বাবা ছিলেন একজন টাইটেল পাস মাওলানা। তিনি ইসলামিক লাইনে পড়াশোনা করলেও তার আগ্রহ ছিল ইলেকট্রিক কাজকর্মে। বেশ কয়েক বছর তিনি মাদ্রাসাতে শিক্ষকতা করেন। পরে চাকরি ছেড়ে তিনি একটি ইলেকট্রিক ওয়ার্কশপ নেন। তিনি ছিলেন একজন যুক্তিবাদী মানুষ। তৎকালীন সমাজের নানা ধরনের কুসংস্কারের বিরুদ্ধে তিনি যুক্তি তর্ক দিয়ে সবার সাথে আলোচনা সমালোচনা করতেন। আমার বাবার দোকানে মাঝে মাঝে পাগল বেশি একটা লোক আসত। এলাকার লোকেরা সেই পাগলটিকে অঝোরা পাগল নামে ডাকত। সেই অঝোরা পাগলের গায়ে থাকত ছালা দিয়ে তৈরি পোশাক, মুখে ছিল বড় বড় দাড়ি ও মাথায় ছিল জটবাঁধা চুল। সেই পাগলটি সবসময় অপরিষ্কার থাকলেও তার গা থেকে নাকি সবসময় আতরের সুমিষ্ট গন্ধ পাওয়া যেত। লোকমুখে শোনা যেত যে এই পাগলের নাকি কিছু সুপার ন্যাচারাল পাওয়ার ছিল, যেমন তার কোনো পরিচিত লোকের অনেক বড় বিপদের খবর সে আগে থেকেই জানতে পারত এবং তাকে সতর্ক করত। তার করা অনেক ভবিষ্যৎবাণী একবারে কাটায় কাটায় মিলে যেত এবং সে নাকি অনেক মানুষকে ধনী ও অনেক অর্থ সম্পদের মালিক বানিয়ে দিয়েছে। ঘটনা এক। যাই হোক, অজোরা পাগল মাসে একবার দুইবার আমার বাবার সাথে দেখা করতে তার দোকানে আসত। আমার বাবা তাকে কিছু টাকা পয়সা ও খাবার কিনে দিত, কিন্তু আমার বাবা এটা একদমই বিশ্বাস করত না যে এই পাগলের সুপার ন্যাচারাল কোনো পাওয়ার আছে। একদিন আমার বাবা তার দোকানে বসে যথারীতি কাজ করছিলেন, সাথে তিন চারজন বন্ধু। এই সময় সেই অজোরা পাগলটি আমার বাবার দোকানে আসে। তো গল্পগুজবের এক পর্যায়ে আমার বাবা ও তার বন্ধুরা সেই অজোরা পাগলের সুপার ন্যাচারাল পাওয়ার নিয়ে অনেক উপহাস আর হাসাহাসি করে। অজোরা পাগল তখন বলে, রাজ্জাক শোন, আমি জানি যে তুই আমার আধ্যাত্মিক ক্ষমতার বিষয়টা বিশ্বাস করিস না, কিন্তু আজ আমি তোকে এমন কিছু দেখাব যেটা দেখার পর তুই অবশ্যই বিশ্বাস করবি। কি, তুই কি দেখাতে চাস? আমার বাবা রাজি হয়ে যায়। তখন পাগলটি বলে, যা আশেপাশে কোনো পরিষ্কার জায়গা থেকে এক বাটি মাটি নিয়ে আয়। আমার বাবা তার একজন বন্ধুকে পাঠিয়ে দেয় মাটি আনার জন্য। মাটি নিয়ে আসা হলে সেই অঝোরা পাগলটি মাটি রাখা পাত্রটি সামনে রেখে বিড়বিড় করে কি যেন পড়ে এবং পাত্রে তিনবার ফু দেয়। তারপর সেই মাটি রাখা পাত্রটি আমার বাবার দিকে এগিয়ে দিয়ে বলে, নে এখান থেকে মাটি নিয়ে একটু খেয়ে দেখ। আমার বাবা বলেন, আমি কি তোর মতো পাগল নাকি যে মাটি খাবো? তোর মাটি তুই খা। তো অঝোরা পাগলের অনেক জোরাজুরিতে আমার বাবার একজন বন্ধু সেই মাটি খেতে সম্মতি জানায়। আমার বাবার সেই বন্ধু সামান্য মাটি মুখে দিয়ে টানা আধ মিনিট চোখ বন্ধ করেছিলেন। তার মতে এত সুস্বাদু মিষ্টান্ন খাবার তিনি নাকি তার জীবনে কখনো খাননি। আমার বাবার বন্ধুর কথা শুনে আমার বাবা সহ ওখানে উপস্থিত সবাই সেই মাটি খেয়ে দেখে। তাদের মতে দেখতে মাটি হলেও সেটি ছিল অতি সুস্বাদু সন্দেশ জাতীয় মিষ্টান্ন। সেদিনের মতো ওই অঝোরা পাগল চলে যায়। ওই দিনের পর আমার বাবা সেই পাগলের আধ্যাত্মিক ক্ষমতা সম্পর্কে বিশ্বাস করতে শুরু করে। ঘটনা দুই। প্রথম ঘটনার দুই মাস পর অঝোরা পাগল আবার একদিন আমার বাবার দোকানে আসে। আমার বাবা তাকে নিয়ে আগে থেকেই কিছু পরিকল্পনা করে রেখেছিলেন। অঝোরা পাগল আসার সাথে সাথে তিনি তাকে বাসায় নিয়ে আসেন। আমার বাবা অঝোরা পাগলকে বলেন, তোকে আজ বাসায় নিয়ে আসার কারণ হচ্ছে যে তোর কাছে আমি একটা জিনিস চাই, যেটা দিয়ে আমি আমার ভাগ্য পরিবর্তন করতে পারবো, আর তুই যদি না দিস তাহলে তোকে এখান থেকে আমি যেতে দেব না। তো অঝোরা পাগল আমার বাবাকে কোনো কিছু দিতে অস্বীকৃতি জানায়। সে বলে, রাজ্জাক তুই আমার সাথে জেদ করিস না, আমি তোকে কিছু দেব না, আমি তাকেই দেব যে সেটা রাখতে পারবে। আমি শতভাগ নিশ্চিত যে আমি যদি তোকে কিছু দেই তুই সেটা রাখতে পারবি না। কিন্তু আমার বাবা ছিল নাছোড় বান্দা। তার জোরাজুরিতে অবশেষে সেই অঝোরা পাগল কিছু একটা দিতে রাজি হয়। সে আমার বাবাকে কিছু আমল দেয়। আমলগুলো একটানা চল্লিশ দিন আসর নামাজের ঠিক পরপর জায়নামাজ থেকে না উঠে করতে বলে। সাথে এটাও বলে দেয় যে এই চল্লিশ দিনের মধ্যেই তুই কিছু একটা পাবি, আর যদি একদিনও মিস করিস কিংবা এই ব্যাপারে কারোর সাথে কোনো কথা বলিস তাহলে তুই কিছুই পাবি না। আমার বাবা সেই আমলগুলো পেয়ে অনেক খুশি হয় এবং অঝোরা পাগলকে আপ্যায়ন করে তাকে ছেড়ে দেয়। ঘটনা তিন। আমার বাবা অঝোরা পাগলের দেয়া সেই আমলগুলো নিয়মিত করতে থাকেন। আমলের ৩৩তম দিনে তিনি আসর নামাজ শেষ করে সেই আমলগুলো করা শুরু করেন। এক পর্যায়ে তিনি লক্ষ্য করেন যে তার জায়নামাজটি আস্তে আস্তে করে উপরের দিকে উঠছে এবং তার চারপাশে মেঘের মতো সাদা ধোঁয়া। তিনি প্রথমে কিছুটা ভয় পেলেও পরে চোখ বন্ধ করে নিজেকে শান্ত করেন এবং আমলে মন দেন। এভাবে বেশ অনেকটা সময় পর তিনি একটা কণ্ঠস্বর শুনতে পান। কণ্ঠস্বরটি তাকে বলছিল, তুমি কেন এসেছো এখানে, তুমি কি চাও? কণ্ঠটি শোনার পর তিনি চোখ মেলে তাকান। বাবার ভাষ্য মতে তিনি ওই সময় এক অন্য জগতে ছিলেন। তার চারপাশে যা কিছু ছিল সবই স্বর্ণের, আর কণ্ঠস্বরটি আসছিল স্বর্ণ খচিত একটা পর্দার আড়াল থেকে। আমার বাবা ঘটনার আকস্মিকতায় হতভম্ব হয়ে চুপ করে থাকেন। কণ্ঠস্বরটি তখন আবারও অন্য কাউকে উদ্দেশ্য করে বলে, ও যা চায় ওকে দিয়ে দাও, আর এখান থেকে চলে যেতে বলো। তখন অনেকগুলো স্বর্ণ নিয়ে একটি অতি সুদর্শন লোক আমার বাবার সামনে এসে হাজির হয় এবং বলে, এগুলো নিয়ে এখান থেকে চলে যাও। আমার বাবা তখন মনে করেছিলেন তিনি হয়তো কোনো স্বপ্ন দেখছেন এবং ভেবেছিলেন স্বপ্নের মধ্যে এগুলো নিলে বাস্তবে হয়তো কিছুই থাকবে না। তিনি সেগুলো নিতে অস্বীকৃতি জানান এবং সেই লোকটিকে বলেন, আমি এগুলো চাই না, কিন্তু আমাকে আপনি বলে দিন আমি এগুলো কিভাবে তৈরি করতে পারব। তখন সেই লোকটি শিখিয়ে দেয় যে কিভাবে এই স্বর্ণ তৈরি করতে হয়। এরপর লোকটি বাবাকে সালাম দেয়। সালামের উত্তর নেওয়ার সাথে সাথেই তিনি লক্ষ্য করেন যে তিনি তার ঘরে জায়নামাজে বসে আছেন। ঘটনা চার, স্বর্ণ বানানো শিখে আমার বাবা তো অনেক খুশি। তিনি দেরি না করে সেটা বানানোর জন্য সমস্ত জিনিস জোগাড় করতে লাগলেন। আমার বাবা অনেক ব্যস্ত মানুষ ছিলেন, দোকানের পাশাপাশি তার একাধিক ব্যবসা ছিল, তাই সবগুলো জিনিস তার একার পক্ষে জোগাড় করা সম্ভব হচ্ছিল না। তিনি সেগুলো জোগাড় করার জন্য তার কিছু ঘনিষ্ঠ বন্ধুর সাহায্য নেন এবং তাদের সাথে ঘটনাটি শেয়ার করেন, কিন্তু সমস্ত জিনিস জোগাড় করেও সেই স্বর্ণ প্রস্তুত করতে তিনি ব্যর্থ হন। এর কিছুদিন পরে সেই অছড়া পাগল আবারও আমার বাবার দোকানে আসে এবং বলে, কিরে রাজ্জাক, আমি বলেছিলাম যে আমি তোকে কিছু দিলে তুই সেটা রাখতে পারবি না, এখন বিশ্বাস হলো? কেন যে তুই এটা অন্যের সাথে শেয়ার করতে গেলি, ধৈর্য নিয়ে কাজটা তো করতে পারতি নিজেই। আমার বাবা তাকে আর কিছু বলেনি। সেই দিনের পর থেকে সেই অঝোরা পাগলকে আর কোনোদিন এলাকায় দেখতে পাওয়া যায়নি। তো এই ছিল ঘটনা। ঘটনাটি আমি খুব একটা ভয়ের না বললেও 100% সত্য ঘটনা এবং রহস্যজনক বলব। ঘটনাটি আমার মা ও বাবার বন্ধুদের কাছ থেকে কালেক্ট করেছে, ভালো লাগলে পড়ে শোনাবেন। এই বলেই তিনি তার ঘটনা শেষ করেছেন এবং নিচে তিনি তার পূর্ণাঙ্গ নাম, ঠিকানা, ফোন নাম্বার দিয়েছেন, যেগুলো আমি প্রকাশ করছি না। আপনাকে অসংখ্য ধন্যবাদ ঘটনা পাঠানোর জন্য। আশা করছি পরবর্তীতে আপনার ঘটনা পাব এবং আপনার ঘটনা শুনে আমরা সত্যিই আনন্দিত। আপনি আগামীতেও ঘটনা পাঠাবেন বলে আমরা বিশ্বাস করি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর তালে আছেন। আমিও ভালো আছি আর ভালোর তালেই আছি। যেটা করতে চাই সেটা হচ্ছে আরেকটা ঘটনা পড়ে শোনাতে চাই। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম রাসেল ভাইয়া, আপনি সবসময় ভালোর তালে থাকেন বিধায় কেমন আছেন জিজ্ঞেস করলাম না। আমি শ্যামলী থেকে ফারিহা বলছি। ভূত ডট কম অনেকদিন ধরেই শুনি, কিন্তু ঘটনা পাঠাবো পাঠাবো করেও পাঠানো হচ্ছিল না। স্টুডিওতে এসে আমার পক্ষে ঘটনা বলা সম্ভব নয় বলে লিখে পাঠাচ্ছি। সিলেক্ট হলে আমাকে কাইন্ডলি জানাবেন আর শ্রোতাদের শোনাবেন। ঘটনাটি ঠিক কতটা ভৌতিক জানি না, কিন্তু আমি যখন শুনেছিলাম আমার ভয়ের চেয়ে কষ্টই বেশি হয়েছিল। ঘটনাটি যে দম্পতির সাথে ঘটে তাদের ছদ্মনাম ব্যবহার করছি সঙ্গত কারণে। ধরে নিই আপুর নাম লিসা আর ভাইয়ের নাম অভি। লিসা আপু আমার ছোটবেলার বান্ধবী, বয়সে কিছুটা বড় হলেও সম্পর্ক বান্ধবীর মতোই। আপু এবং ভাইয়ার অ্যারেঞ্জড ম্যারেজ, আর্দশা দম্পতির মতোই স্বাভাবিক চলছিল সব তাদের বিয়ের পর। বলে রাখা ভালো, আপু এবং ভাইয়া আলাদা বাসা ভাড়া করে থাকতেন। ভাইয়ার চাকরির সুবাদে ওনারা থাকতেন UAE-তে। সেখানে যাবার বছর দুয়েক পর আপু যখন অন্তঃসত্ত্বা হন, ঘটনার শুরু সেখান থেকে। বিদেশে বিভুঁয়ে ওনাদের খুব কাছের কেউ না থাকলেও চমৎকার একটা বন্ধুমহল ছিল এবং আপু পুতুল খুব পছন্দ করতেন বলে যে কোনো অকেশনে আপু প্রচুর পুতুল গিফট পেতেন। ওনাদের বাসায় বেডরুমটা ভরা ছিল বিভিন্ন রকমের পুতুল দিয়ে। ভাইয়া ও আপুকে বিভিন্ন সময়ে টেডি বিয়ার্ড থেকে শুরু করে অনেক ধরনের পুতুল এনে দিয়েছেন। আপু তখন সদ্য অন্তঃসত্ত্বা হবার খবর পেয়েছেন। এমন এক সময়ে দুপুরে ওয়াশরুমে গোসল করার সময় হুট করে ওনার মনে হল যে ওয়াশরুমে উনি ছাড়াও আরো কেউ একজন আছে। যদিও তিনি কিছুই দেখতে পাচ্ছেন না, কিন্তু অশরীরী কিছুর অস্তিত্ব তিনি টের পাচ্ছিলেন। প্রথম প্রথম ব্যাপারটা তেমন গুরুত্ব দিচ্ছিলেন না, কিন্তু কয়েকদিন পর শুধু ওয়াশরুম না, বেডরুম, কিচেন সবখানে আপুর মনে হতো কেউ ওনাকে ফলো করছে। ভাইয়া সারাদিন অফিসে থাকতেন বিধায় ঘরে আর কারো থাকার প্রশ্নই আসে না। এভাবে কিছুদিন যাবার পর রাতের বেলায় ঘুমানোর সময় ওনার প্রচণ্ড অস্বস্তি হতে লাগল। রুমে থাকা পুতুলগুলোর দিকে তাকিয়ে ভালো লাগছিল না তার। ওনার মনে হল পুতুলগুলো ওনাকে প্রচণ্ড মনোযোগ দিয়ে দেখছে। এমন অনুভূতির সাথে আগে উনি পরিচিত ছিলেন না। অনেকদিন ধরে এই পুতুলগুলো ঘরে আছে। আপু বুঝতে পারছিলেন না হুট করে কি হচ্ছে এসব। ওনার স্বামী দুঃস্বপ্ন দেখে মাঝরাতে লাফ দিয়ে উঠলেন একদিন। জিজ্ঞেস করলে বললেন, আমি স্বপ্ন দেখেছি, দেখেছি একদল কালো জোব্বা টাইপের জামা পরা অনেক লম্বা কিছু লোক আমাদের দিকে এগিয়ে আসছে। ওনারা তোমাকে নিয়ে যেতে চায়। আমি তোমাকে চাপটে ধরে বাঁচানোর চেষ্টা করতে থাকি, আর সেই সময় আমার ঘুমটা ভেঙে গেল। ভাইয়ার স্বপ্নের কথা শুনে আপু ওনাকে ঘরে অন্য কারো অস্তিত্ব টের পাবার কথাটাও বলেন। এতদিন চেপে গেলেও এখন আর না বলে পারলেন না। আপু এবং ভাইয়া দুজনেই পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেন। ভাইয়ার স্বপ্ন দেখা এবং আপুর ঘরে কারো অস্তিত্ব টের পাওয়া তখন ক্রমাগতই বাড়তে থাকল এবং আপু বাধ্য হয়ে দেশে একদিন তার মাকে ফোন করে সব জানালেন। কান্নায় ভেঙে পড়লেন। আপুর মা সব শুনে ওনাকে সান্ত্বনা দিয়ে ওনাদের বাসায় যে হুজুর আপুর ছোট বোনকে আরবি পড়াত তার সাথে সবকিছু শেয়ার করলেন। হুজুর সব চুপচাপ শুনলেন। তারপর আন্টিকে বললেন, আপনার মেয়ে রাতের বেলায় যে পুতুলগুলো দেখে ভয় পায় সেগুলো ওনাকে জরুরি ভিত্তিতে সরিয়ে ফেলতে বলুন, আর ঘরে কোনো মানুষ বা প্রাণীর ছবি বা মূর্তি থাকলে সেগুলো সরিয়ে ফেলতে হবে। ঘটনা এক্স্যাক্টলি কি সেটা এখানে বসে আমি নিজেও ভালোভাবে বলতে পারছি না, কিন্তু আপাতত পুতুলগুলো সরান আর ঘরে আয়াতুল কুরসি, সুরা নাস, সুরা ফালাক, সুরা ইখলাস এসব ছেড়ে রাখতে বলবেন সারাদিন। এরপরেও সমস্যার সমাধান না হলে বাসা পাল্টে ফেলতে বলুন। আন্টির কাছে আপু সব শুনে সেই মোতাবেক ব্যবস্থা নিলেন। আশ্চর্য রকম ভাবে পুতুল সরানোর পরের রাতে ভাইয়া স্বপ্নে দেখেন সেই জোব্বা পরা লোকগুলো ভাইয়াকে বলছে, তোমাকে আর তোমার স্ত্রীকে ছেড়ে দিচ্ছি, কিন্তু তোমাদের থেকে এমন কিছু নিয়ে যাব যা তোমাদের খুব প্রিয়। এটুকু দেখার পরপরই ভাইয়ার আবার ঘুম ছুটে যায়। তিনি তরতর করে ঘামতে থাকেন। এই স্বপ্নের কথা তিনি আপুকে জানালে আপু আবার ভয় পেয়ে যান। পরের এক সপ্তাহের মধ্যে আপুর প্রচণ্ড পেট ব্যথা শুরু হয়। এমন ভয়াবহ ব্যথা যে তিনি সহ্যই করতে পারছিলেন না। জরুরি ভিত্তিতে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে গেলে ডাক্তাররা জানায় বাচ্চাটা আর নেই, অর্থাৎ আপুর মিসক্যারেজ হয়েছে। সেই ঘটনার পর আপুর ঘরে কোনো কিছুর উপস্থিতি অনুভব করা কিংবা ভাইয়ার স্বপ্ন দেখা সবই বন্ধ হয়ে যায়। কিন্তু আপু বহুদিন ডিপ্রেশনে ছিলেন। দুবাইতে সাইকোলজিক্যাল কাউন্সেলিং এবং থেরাপি নেন কয়েক মাস। সেই থেরাপি ওনাকে কিছুটা সুস্থ করে তোলে এবং আপু একটা চাকরিতে ঢুকে যান। ওনার ওই বাসাটাও ছেড়ে অন্যত্র চলে গিয়েছিলেন। আজ আপুর দুটো ছেলে মেয়ে, ওরাও খানিকটা বড় হয়ে গেছে, কিন্তু সেই প্রথম সন্তানের কষ্ট আজও তিনি ভোলেননি। আজও ওনার অজানা যে কি এমন ঘটে গেল যে বাচ্চাটা এভাবে দুনিয়াতে আসার আগেই চলে গেল। আমি ঘটনাটি জানতে পারি আপু দেশে ঘুরতে আসার সময়। কথা প্রসঙ্গে এই ঘটনা আপুর মুখে চলে আসে এবং বাবু দুটো হবার পর উনি আজও কখনো ওদের পুতুল কিনে দেন না বা পুতুলকেও গিফট দিলে সরিয়ে ফেলেন। গাড়ি, ব্লক আর অন্য সব খেলনা আছে, কিন্তু পুতুল ত্রিসীমানায় নেই। চেষ্টা করেন ওদেরকে বাচ্চাদের উপযুক্ত বই বা ভিডিও দেখানোর। এমন অজস্র বই এবং ভিডিও আজকাল পাওয়া যায়, জানি না ঠিকমতো গুছিয়ে লিখতে পারলাম কিনা, ভুল হলে মার্জনা করবেন। ভালো থাকবেন। আরও কিছু ঘটনা আমার কাছে আছে, লিখে পাঠাবো যদি সিলেক্টেড হয়। তো এই বলেই তিনি তার ঘটনা শেষ করেছেন। আশা করছি আপনাদের এই ঘটনাটি ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আপনাদের সবার নিশ্চয়ই মনে আছে আত্মাবন্দী জাদুর কথা। হ্যাঁ, এসেছি আত্মাবন্দি জাদুর দ্বিতীয় পর্ব।
কিরে ভাই চলুন, ফার্স্ট পার্টে কি ছিল
না পারিয়ে
কখন গেল?
ভয়রা চেহারাতে গিয়ে পথা দিয়ে ফেলছেন না তো? জি হ্যাঁ, সবার সাথে আপডেটেড থাকতে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন আর ঘন্টা বাজিয়ে দিন।
আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন, আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। এবং আমরা যে ঘটনাটা শুনছিলাম, পরপর দুটো ঘটনা শুনলাম এবং আশা করছি যে দুটো ঘটনায় আপনাদের আনন্দ দিতে পেরেছে, যথেষ্ট আনন্দ দিতে পেরেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকেই, আপনারাও দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে অনেকেই আমাদেরকে কমেন্ট করছেন। এবং আমি দেখতে পাচ্ছি যে এখানে দেখতে পাচ্ছি মালয়েশিয়া থেকে আমাদের নামটা পড়তে পারলাম না। আচ্ছা, শাওন চেয়েছেন সাববিজির ঘটনা, সাববিজির ঘটনা খুব দ্রুত আসবে। এবং আমি শুধুমাত্র একটা রিকোয়েস্ট করব, যারা এখনো পর্যন্ত আপনারা সাবস্ক্রাইব করেন তারা অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে ফেলবেন এবং অবশ্যই 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 বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। আমাদের 14 ফেব্রুয়ারি 2026 আমরা 6 বছরে পদার্পণ করব এবং আমরা চাই সেই দিন, সেই দিনটিতে আমরা 2 মিলিয়ন পরিবারের এক বিশাল পরিবার হতে। খুবই বড় চ্যালেঞ্জ, খুবই বড় আসলে, মানে আই নো আই এম আস্কিং ফর আ লট, বাট যদি আপনারা পাশে থাকেন, কাছে থাকেন এবং সাপোর্ট করেন তাহলে ডেফিনেটলি উই ক্যান মেক ইট। মানে কোনো কিছু অসম্ভব না, কারণ 1 মিলিয়নের সময় আপনারা ঠিক সাপোর্ট দিয়ে নির্দিষ্ট সময়ের অনেক আগেই আমরা পৌঁছে গিয়েছিলাম 1 মিলিয়নের মাইলস্টোনে। সো আমার মনে হয় যে অবশ্যই আপনারা এবারও আমাদের পাশে থাকবেন। অনেকেই তাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে, ফেসবুক থেকে আমাদের যে চ্যানেলটি রয়েছে সেই চ্যানেলটির লিঙ্ক শেয়ার করছেন, অনেকে স্টোরিজ শেয়ার করছেন। আমাদের যে ঘটনাগুলো আপনার পছন্দ সেই ঘটনাগুলো আপনি চাইলে কিন্তু আপনার প্রিয়জনদের সাথে, বন্ধুর সাথে, সবার সাথে শেয়ার করতে পারেন। আমি দেখতে পাচ্ছি আব্দুল্লাল মামুন আমাকে জিজ্ঞেস করছেন, ভাই কেমন আছেন? আমি সবসময় ভালো থাকি, সবসময় ভালোর দলে। হেদায়ত আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন মোহাম্মদ আনাস, তিনিও সাব্বিজির ঘটনা শুনতে চান। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি সজীব হোসেন, আমাদের সঙ্গে আছেন সালমান হোসেন, হেদায়ত আলু আমাদের বলছেন .com ইনশাল্লাহ 2 মিলিয়নের পরিবার হবে ইনশাল্লাহ যদি আপনারা সঙ্গে থাকেন। আসলে এখনই আমরা যত মানুষ শুনি, এই এতগুলো মানুষ আমরা যারা শুনছি তারা সবাই যদি সাবস্ক্রাইব করে ফেলে তাহলে তো এটা আসলে, সত্যি কথা বলতে যেটা, সেটা হচ্ছে কিছুক্ষণের মধ্যে হয়ে যাওয়ার কথা। কারণ আমরা যেই মানুষ, মানে যতজন শুনি তার একটা বিরাট অংশ আমরা এখনো সাবস্ক্রাইব করিনি। সো সাবস্ক্রাইব করে শুনলে যেটা হয় সেটা হচ্ছে আপনি কোনো ধরনের কোনো এপিসোডই মিস করবেন না, এবং কোনো ধরনের কোনো এপিসোড মিস করার কোনো সম্ভাবনা যেমন নেই, ঠিক একইভাবে কখন কোন এপিসোড আসছে সেই নোটিফিকেশনের সাথে সাথে আপনি কিন্তু, মানে কি বলবো, যে কানেক্টেড থাকেন সবকিছু নিয়ে, অনেক পোস্ট যায়, অনেক কিছু যায়, সবকিছু নিয়ে আপনি কানেক্টেড থাকেন। সাবস্ক্রাইব না করলে যেটা হয় সেটা হচ্ছে যে অনেক সময় অনেক কিছু মনে থাকে না, অনেক কিছু মিস আউট হয়ে যায় এবং তখন আবার জিজ্ঞেস করতে হয় যে ভাই এই এপিসোডটা তো নিয়ে সবাই কথা বলছেন, এই এপিসোডটা কোথায় আছে। তো এই আর কি, আমরা এই বছরেও বেশ কয়েকটা নতুন এপিসোড করব আশা করছি, এবং মানে নতুন এপিসোড বলতে মানে স্পেশাল নতুন এপিসোড করব, সাথে আপনাদের সাববিজির ঘটনা নিয়ে একটা বিশাল আমাদের প্ল্যান রয়েছে। সেই সাববিজির ঘটনা পাঠাবেন সুকান্ত মাইতি, সেই বিষয়েও তিনি কথা দিয়েছেন, কয়েকদিনের মধ্যে সাববিজির ঘটনা হয়তো চলে আসবে। আপনারা সবাই সাববিজি নিয়ে অধীর অপেক্ষায় আছেন। সো আমরা দেখা যাক কতটা আপনাদের পাশে থাকতে পারি, ঠিক একইভাবে আমি আশা করব যে আপনারাও পাশে থাকবেন। এমডি আজিজুল শেখ মালয়েশিয়া থেকে শুনছেন, জানিয়েছেন থ্যাংক ইউ সো মাচ, অনেক দূর থেকে শুনছেন এবং আপনার ওখানে তখন বেশ রাত, আপনার ওখানে অলমোস্ট এখন 12:41 বাজে, রাইট? আমি জানি না ঠিক, মানে আমি আন্দাজ করে বললাম সম্ভবত। যাই হোক, আমরা বিদায় নেব তারাবে, তার আগে আরো একটা ঘটনা আছে, সেই ঘটনাটা শুনিয়ে যেতে চাই। আশা করছি আপনাদের তৃতীয় ঘটনাটিও ভালো লাগবে। তৃতীয় ঘটনাটি আমার পড়া নয়, তবে আপনাদের পাঠানো একটি ঘটনা। এটি একটি ইমেল, যে ইমেলটি পড়েছেন আমি নই, অন্য একজন। চলুন শুনে আসি, আশা করছি ভালো লাগবে। চলুন কথা না বাড়িয়ে ঘটনায় চলে যাওয়া যাক।
আরেক নাম ভূত ডট কম উইথ রাসেল।
আলাইকুম রাসেল ভাই, কেমন আছেন জানতে চাইবো না, কারণ আমরা সবাই জানি আপনি সবসময় ভালো থাকেন, ভালোর দলেই থাকেন। আমি সেই 2013 সাল থেকে প্রত্যেকমে শুনি। অনেকদিন হল লিখবো লিখবো বলে লিখছিলাম না, ভূত ডট কমে পাঠানো এটা আমার প্রথম ঘটনা। যদি ভালো লাগে পড়ে শোনাবেন, বিশ্বাস করা না করা সম্পূর্ণ আপনাদের ব্যাপার। এখন আমরা সরাসরি ঘটনায় চলে যাই। সালটা ছিল 2010-11। আমি এখানে তাদের ছদ্মনাম ব্যবহার করছি। আমাদের গ্রামে রফিক ও শফিক নামে দুই বন্ধু ছিল। ছোটবেলা থেকেই রফিক ও শফিক দুজনেই একসাথে বেড়ে ওঠে। বড় হয় রফিক ও শফিক গ্রামের রাজনৈতিক গ্যাং ও সুদ মুনাফা কারবারি গড়ে তোলে। তারা গ্রামের হতদরিদ্র মানুষদের টাকা ধার দিত ও অধিক সুদ আদায় করত। কেউ সুদের টাকা দিতে না পারলে তাদের সাঙ্গপাঙ্গ নিয়ে জোরপূর্বক ওইসব মানুষদের ঘরের জিনিসপত্র বের করে নিয়ে আসত। এগুলো বিষয়ে তাদের সাথে চোখে চোখ রেখে কথা বলার মতো কেউ ছিল না, কিন্তু কথা আছে, আল্লাহ তার পাপী বান্দার শাস্তি দুনিয়াতে দিয়ে দেয়। এই ঘটনায় তার উদাহরণ। যাই হোক, মূল ঘটনায় যাওয়া যাক। একদিন রফিক ও শফি ও তাদের পরিবারের অনেকে শফিকের ছোট বোনের বিয়ে ঠিক করতে কাজীপুর থেকে শেরপুর বরগুনার উদ্দেশ্যে সিএনজি যোগে রওনা দেয়। তারা দুটো সিএনজি চেপে যাচ্ছিল। তাদের সাথের এক সিএনজি একটু পরে যাচ্ছিল, রাস্তার মাঝে ব্রেক দেয়, একটু দূরত্ব হয়ে যায়। কিন্তু তারা তাদের গন্তব্যে পৌঁছানোর ঠিক আগ মুহূর্তে একটি মাইক্রোবাসের সাথে আটকরেক অ্যাক্সিডেন্ট হয়। এতে তারা দুজনেই বেশ মারাত্মক আঘাত পায়। তাদের সেন্সলেস অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাদের দুই বন্ধুকে মৃত ঘোষণা করে। পরবর্তীতে তাদের গ্রামে নিয়ে আসা হয়। তাদের দুজনের জানাজা পড়ানোর সময় একজনের জানাজা পড়ানোর সময় ভুল হয়ে যায়। এটা পরবর্তীতে লাশ দাফন করার পর জানা যায়। তাদের কবরস্থ করার পর থেকে মূল ঘটনা শুরু হয়। তাদের যেখানে কবর দেওয়া হয় সেটা ছিল রফিকের পরিবারের পারিবারিক কবরস্থান। কবরস্থানের আশেপাশে বেশ কিছু বাড়ি ছিল, হেঁটে যাওয়ার জন্য ছোট একটু রাস্তাও ছিল। সেই রাস্তা দিয়ে রাত্রিবেলায় অনেকেই হেঁটে যাওয়ার সময় রফিক ও শফিককে দেখতে পায় বাতি নিয়ে বসে আছে কবরের পাশে। তাদেরকে দূর থেকে দেখলে মনে হতো হয়তো তাস খেলছে নয়তো টাকা ভাগাভাগি করছে। এমন ঘটনার সাক্ষী আমাদের গ্রামের অনেকেই। কোন এক রমজান মাসে আমাদের গ্রামের মসজিদে অনেকেই ইফতার খেতে বসে। ওই কবর দুটো মসজিদের ওখান থেকে দেখা যেত। একদিন গ্রামের রাতে ইফতারে বসা আমাদের মসজিদের মুয়াজ্জিন প্রাকৃতিক ডাকে সাড়া দিতে মসজিদ থেকে বের হয়। গ্রামের মসজিদগুলো টয়লেট মসজিদ থেকে বেশ দূরে। মুয়াজ্জিন টয়লেটের দিকে হাঁটা দেয়। যখন সে মসজিদের টয়লেটের দরজা টান দেয়, আচমকাই টয়লেটের ভেতর মৃত রফিককে দেখতে পায়। বসে আছে টয়লেটের ভেতর, বেশ খানিকটা ভয় পেয়ে যায়। তারপর আবার নিজেকে সামলে মসজিদের দিকে জোরে হাঁটা দেয়। মসজিদে ঢুকে বাকিদের ডেকে এই ঘটনা সবাইকে খুলে বলে। পরে সবাই তাকে শান্ত করে ঘুমাতে বলে। পরবর্তীতে মুয়াজ্জিন গুরুতর অসুস্থ হয়ে পড়ে। এরপর তাকে তার বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। এই ঘটনা আমাদের গ্রামের অনেকেই জানে। দ্বিতীয়বার এই ঘটনা ঘটে আমাদের সাথে। আমরা বন্ধুবান্ধব মিলে ওই দুটো কবর থেকে একটু দূরে পুকুরের পাড়ে সাউন্ড সিস্টেম বাজিয়ে পিকনিক করছিলাম। তো ওই দিন রাতে পিকনিকের রান্নাবান্না শেষ করার পর যখন ঠিক খেতে বসব, তখন সে কবরের কাছ থেকে গোগানোর মতো বিকট শব্দ শোনা যায়। এটা দেখে আমাদের মধ্যে অনেকজন বেশ ভয় পায়। আমরা কয়জন এই বিষয়টা নিয়ে তেমন একটা ভয় পাচ্ছিলাম না, কেননা এইসব কাহিনী আমরা আগে থেকে শুনে এসেছি। জানি না ঘটনাটা আপনাদের মধ্যে কতটা ভয় কাজ করবে। আল্লাহ তার পাপী বান্দাদের এমন জঘন্য মৃত্যু দেবে এবং কালের পর কাল এই ঘটনা সবার মাঝে রায় পেন, এটাই স্বাভাবিক। এই ছিল ঘটনা। আমার কাছে আরও অনেক ঘটনা আছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।
আপনাদের সবার নিশ্চয়ই মনে আছে আত্মাবন্দি জাদুর কথা। হ্যাঁ, আজকে আমরা নিয়ে এসেছি আত্মাবন্দি জাদুর দ্বিতীয় পর্ব।
কি রে ভাই, চলুন, ফার্স্ট পার্টে কি ছিল
না পারিয়ে
কখন গেল?
ভয়রা চেহারাতে গিয়ে পথ হারিয়ে ফেলছেন না তো? জি হ্যাঁ, সবার সাথে আপডেটেড থাকতে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন আর ঘন্টা বাজিয়ে দিন।
ওয়েলকাম ব্যাক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি, ভালোর দলে আছি। এবং আজকে এই ওয়ার্কিং ডেতে একটা ছোট্ট এপিসোড করলাম, আশা করছি আপনাদের ভালো লেগেছে। প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা কতটা এনজয় করেছেন জানি না, তবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা শেয়ার করবেন বন্ধুদের সাথে এবং শেয়ার করবেন আপনার পছন্দের মানুষদের সাথে। আমাদের সঙ্গে দেখতে পাচ্ছি যে এমডি হামিম ইসলাম আমাদের সঙ্গে বলেছেন তিনি নাকি 200-300 কমেন্ট করেছেন, রিপ্লাই দেন না কেন ভাই? আপনার সাথে তো আমার কোন সম্পর্ক এরকম নাই যে ইচ্ছা করে রিপ্লাই দিব না, চোখে পড়লো এই মুহূর্তে রিপ্লাই দিলাম। থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে কমেন্ট করার জন্য। আমাদের সঙ্গে আছেন রনি আহম্মদ, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি জিহাদ বিশ্বাস বগুড়া থেকে আছেন, রনি আহম্মদ ছাড়াও আমাদের সঙ্গে আছেন আলামিন আমাদের, তিনি কুয়েত থেকে শুনছেন আমাদেরকে। এছাড়াও নাইম হুসাইন আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি আমাদের সঙ্গে আছেন এমডি সিফাত সহ আরো অনেকে। ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গল থেকে আমাদের শুনছেন রমজান শেখ মনে হয় হবে এটা নামটা, এবং ওয়েস্ট বেঙ্গলের জলঙ্গি থেকে তিনি শুনছেন। থ্যাংক ইউ সো মাচ আমাদের সঙ্গে থাকার জন্য। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এইচ ফাহিম, আত্মাবন্দী জাদুর কথা উল্লেখ করেছেন তিনি। আমি জানি যে আপনারা অনেকেই কাকতাড়ুয়া, তারপরে হচ্ছে আত্মাবন্দী জাদুর আরও একটা পার্ট, তারপরে হচ্ছে সাব্বিরজি, এই সমস্ত নিয়ে অপেক্ষায় আছেন, আমরাও অপেক্ষায় আছি। সবসময় সব ঘটনা আসলে সবার সাথে যোগাযোগ করেও আমরা যে সংগ্রহ করতে পারি সেটা না, আবার এমনও না যে আমরা কোনো ঘটনা না পেলেও বানিয়ে বলতে পারবো, সেই অপশন যেহেতু নেই। সুতরাং বুঝতেই পারছেন আপনাদের মতো আমিও অপেক্ষায় আছি, ডেফিনেটলি আমাদের হাতে আসা মাত্রই আপনাদের কাছে ঘটনা নিয়ে ফিরে আসব। আপনারা যে আমাদেরকে সময় দিলেন এবং এতক্ষণ পর্যন্ত সঙ্গে থাকলেন এই রাত জেগে, সেই জন্য অসংখ্য ধন্যবাদ। প্রথম থেকে শেষ পর্যন্ত যারা শুনলেন তাদেরকে আরও অনেক বেশি ধন্যবাদ, সবচেয়ে বেশি ধন্যবাদ তাদেরকে যারা হচ্ছে সবসময় আমাদের সঙ্গে থাকেন। বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি যদি একটি ঘটনাও ভালো লাগে আজকে তাহলে এই এপিসোডটি শেয়ার করুন আপনার পছন্দের মানুষ, কাছের মানুষ এবং আপনার রিলেটিভসদের সাথে, যাতে করে তারাও সুযোগ পান এই এপিসোডটি শোনার। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।